শুরু হলো বাংলা অনুষ্ঠান। শুভেচ্ছা সবাইকে, অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি, শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি। আমি সরকার কবিরউদ্দিন। বাংলাদেশে ভারতে এখন শনিবার রাত, এখানে ওয়াশিংটনে শনিবার বেলা ১২টা। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে মতিউর রহমান চৌধুরীর একটি রিপোর্ট।
অনেক জল্পনা কল্পনা শেষে গণফোরাম সভাপতি ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্ট যাত্রা শুরু করেছে।
একটি সাক্ষাৎকার রয়েছে।
পুলিশের অত্যন্ত নিম্ন পর্যায়ে অত্যন্ত উঁচু মাত্রায় ক্ষমতা দেওয়া হয়েছে, এটা আমাকে স্মরণ করিয়ে দেয় পুলিশি রাষ্ট্রের কথা।
রয়েছে জহুরুল আলমের রিপোর্ট।
বাংলাদেশে যুক্তরাষ্ট্রের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে আর রবার্ট মিলারকে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মার্কিন সিনেট।
এছাড়া অন্যান্য রিপোর্টও রয়েছে, তবে সবার আগে রোজকার মতো যথারীতি বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি আনিস আহমেদ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে দিয়েছেন যে এটা যদি প্রমাণিত হয় যে তুরস্কের ইস্তাম্বুলে সৌদি কনসুলেটের ভেতরে সৌদি আরবের সাংবাদিক জামাল খাশোজিকে হত্যা করা হয়, তাহলে সেজন্য সৌদি আরবকে কড়া শাস্তি দেওয়া হবে। আজ প্রকাশিত সিবিএস এর 60 মিনিটে দেওয়া তাঁর এক সাক্ষাৎকারের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে যে তিনি বলেন, আমরা এর সবটাই দেখব এবং এই জন্য তাদের কড়া শাস্তি দেওয়া হবে। ট্রাম্প বলেন, এখনও কেউ কিছু বের করতে পারছে না, তবে আমরা এটা বের করব যে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান খাশোজিকে হত্যা করার নির্দেশ দিয়েছিলেন কিনা, এবং যদি তাই হয় তাহলে যুক্তরাষ্ট্র অত্যন্ত ক্ষুব্ধ হবে। এদিকে সংবাদ মাধ্যমগুলো জানাচ্ছে যে সৌদি আরবের সাংবাদিক জামাল খাশোজি তার মৃত্যুর ঘটনাটি সম্ভবত তার অ্যাপেল ঘড়িতে রেকর্ড করেছিলেন। ঘটনার বিবরণে বলা হচ্ছে যে 2 অগস্ট ইস্তাম্বুলে সৌদি কনসুলেটে প্রবেশের সময় খাশোজি তার অ্যাপেল ঘড়ির রেকর্ডিং চালু করেন। তিনি তার আসন্ন বিয়ের ব্যাপারে প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহের জন্য সেদিন দূতাবাসে গিয়েছিলেন। খবরে আরও বলা হচ্ছে যে এই ঘড়িটির সঙ্গে আই ক্লাউড এবং সেই মোবাইল ফোনে সংযোগ ছিল যা কিনা তিনি কনসুলেটে প্রবেশের আগে তার বাগদত্তার কাছে রেখে গিয়েছিলেন। খবরে বলা হচ্ছে যে ঘড়িটিতে শুধু যে খাশোজির জিজ্ঞাসাবাদ এবং নির্যাতনের ঘটনা রেকর্ড করা হয়েছে তাই নয়, এতে তাকে হত্যার ঘটনাও রেকর্ড করা হয়েছে। যুক্তরাষ্ট্রের নাগরিক খাশোজি ওয়াশিংটন পোস্টে লেখা তার কলমে সৌদি আরবের সমালোচনা করেছিলেন। তুরস্কে গত 2 বছর ধরে আটক আমেরিকান ধর্মযাজক তুর্কি আদালত থেকে মুক্তি পেয়ে এখন যুক্তরাষ্ট্রের পথে রয়েছেন। গতকাল অ্যান্ড্রু ব্রনসনের মুক্তিতে যুক্তরাষ্ট্র এবং তুরস্কের মধ্যকার তিক্ত কূটনৈতিক বিবাদের নিষ্পত্তি হয়েছে। ব্রনসনকে যদি সন্ত্রাসবাদ এবং গুপ্তচরবৃত্তির অভিযোগে দোষী সাব্যস্ত করা হতো তাহলে তার 35 বছরের কারাদণ্ড হয়ে যেত। যুক্তরাষ্ট্র তাঁর বিরুদ্ধে আনা অভিযোগগুলোকে ভিত্তিহীন বলেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সংবাদদাতাদের বলেন যে ব্রনসন অনেক কষ্টে ভুগেছেন, কিন্তু এখন তিনি ভালো আছেন এবং শিগগিরই হোয়াইট হাউসে আসবেন। এক টুইটার বার্তায় পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পিও বলেন যে অন্যায়ভাবে বন্দী অন্যান্য আমেরিকানকে ফিরিয়ে আনতে তাঁর প্রশাসন কাজ করে যাবে। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ব্রনসনকে গতকাল জার্মানির র্যামস্টেইন বিমানঘাঁটিতে স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে আসে এবং তারপর তাঁকে যুক্তরাষ্ট্রে নিয়ে আসা হবে। জার্মানিতে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত রিচার্ড গ্রেনেল বিমানঘাঁটিতে ব্রনসনকে স্বাগত জানান। রাষ্ট্রদূত টুইটারে একটি ছবি পোস্ট করেন যেখানে দেখা যাচ্ছে যে তিনি আমেরিকান পতাকাকে চুমু খাচ্ছেন। তুরস্কের আদালত অবশ্য ব্রনসনকে দোষী সাব্যস্ত করে এবং তাকে মাত্র 3 বছর 1 মাসের কারাদণ্ড দেয়। বিচারের আগেই এই ধর্মযাজক 2 বছর আটক ছিলেন, আর সে কথা বিবেচনা করেই তাঁকে মুক্তি দেওয়া হয়। বাংলাদেশে গণফোরাম সভাপতি ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে যাত্রা শুরু হলো জাতীয় ঐক্যফ্রন্টের, তবে অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরী নেতৃত্বাধীন বিকল্পধারা আলাদা অবস্থান নিয়েছে। ঢাকা থেকে এ সম্পর্কে জানাচ্ছেন আমাদের সংবাদদাতা মতিউর রহমান চৌধুরী।
অনেক জল্পনা কল্পনা শেষে গণফোরাম সভাপতি ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্ট যাত্রা শুরু করেছে। এই জোটে রয়েছে বিএনপি, নাগরিক ঐক্য ও জেএসডি। এছাড়া রয়েছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ব্যারিস্টার মনুল হোসেন, ডাকসুর সাবেক ভিপি সুলতান মোহাম্মদ মনসুর ও গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। শুরুতেই অবশ্য হুচট খেয়েছে জোটটি। অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বাধীন বিকল্পধারা আলাদা অবস্থান নিয়েছে। তারা আলাদা এক সংবাদ সম্মেলন করে বলেছে বিএনপিকে ক্ষমতায় বসানোর জন্য ঐক্য করবে না। জাতীয় প্রেস ক্লাব এক সংবাদ সম্মেলনে জাতীয় ঐক্যফ্রন্টের আত্মপ্রকাশ ঘটে। নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না 7 দফা 11 লক্ষ ঘোষণা করেন। 7 দফা দাবির মধ্যে রয়েছে সরকারের পদত্যাগ, সংসদ ভেঙে দেয়া, সব দলের সঙ্গে আলোচনা করে নির্বাচনকালীন সরকার গঠন, খালেদা জিয়া সহ সব রাজনৈতিক বন্দীর মুক্তি, গ্রহণযোগ্য ব্যক্তিদের সমন্বয়ে নির্বাচন কমিশন পুনর্গঠন ও ডিজিটাল নিরাপত্তা সহ সব কালো আইন বাতিল। এ প্রসঙ্গে ডক্টর কামাল হোসেন বলেন, আমাদের আজকের ডাক হল জাতীয় ঐক্যের ডাক, এটা কোন দলীয় স্বার্থে নয়, জাতীয় স্বার্থে। গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য এই ঐক্যফ্রন্ট করা হয়েছে। অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরী সংবাদ সম্মেলনে বলেন, দুটি কারণে তিনি ঐক্যফ্রন্টে যাননি। মুক্তিযুদ্ধের পক্ষে প্রত্যক্ষ অবস্থান ও ক্ষমতার ভারসাম্য রক্ষায় একমত হলে বিকল্প ধারা জাতীয় ঐক্যফ্রন্টে যোগ দেবে। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
ওদিকে বাংলাদেশে ডিজিটাল নিরাপত্তা আইনের বিতর্কিত 9টি ধারা সংশোধনের দাবিতে আগামী সোমবার জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করবে সম্পাদক পরিষদ। শনিবার জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করা হয়। মতিউর রহমান চৌধুরী এ সম্পর্কে জানিয়েছেন।
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর রহমানের সাড়া দিয়ে এই কর্মসূচি স্থগিত রাখা হয়। এরপর সম্পাদকদের সঙ্গে 3 মন্ত্রী ও 1 উপদেষ্টা প্রতিশ্রুতি দিয়েছিলেন মন্ত্রিসভার বৈঠকে সম্পাদকদের উদ্বেগ নিয়ে কথা হবে। সম্পাদক পরিষদ মনে করে এটি সেই প্রতিশ্রুতির বরখেলাপ। সংবাদ সম্মেলনে বলা হয়, সম্পাদক পরিষদের মৌলিক আপত্তি, বারবার প্রতিবাদ, সরকারের সঙ্গে কয়েক দফা আলোচনা ও সংসদীয় স্থায়ী কমিটির সঙ্গে 2 দফা বৈঠক সত্ত্বেও মুক্ত সংবাদ মাধ্যম, বাক স্বাধীনতা ও মত প্রকাশের স্বাধীনতার পরিপন্থী কালাকানুনকে আইনে পরিণত করা হয়েছে, যা কিনা সম্পাদক পরিষদকে হতাশ, ক্ষুব্ধ ও মর্মাহত করেছে। প্রথম আলো সম্পাদক মতিউর রহমান সম্পাদকদের উদ্বেগ প্রসঙ্গে এই প্রতিনিধিকে বলেন, এটাই কি নিয়তি? 57 বছর আগে যে দাবি তুলেছিলাম এখন তাই তুলতে হচ্ছে। সম্পাদক পরিষদের সাধারণ সম্পাদক ও ডেইলি স্টার সম্পাদক মাহফুজানাম বলেন, আমরা আইনটি বাতিল চাইনি, কয়েকটি ধারার পরিবর্তন চেয়েছি। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
আর এ সম্পর্কেই বিস্তারিত এবং বিশ্লেষণাত্মক সাক্ষাৎকার শুনবেন বিশ্ব সংবাদের পর। বাংলাদেশে যুক্তরাষ্ট্রের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে আর্ল রবার্ট মিলারকে চূড়ান্ত অনুমোদন দিয়েছে আমেরিকার সেনেট। এ সম্পর্কে ঢাকা থেকে আমাদের অপর সংবাদদাতা জহুরুল আলম।
শনিবার ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে। বর্তমানে আর মিলার বোতসোয়ানায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে কর্মরত রয়েছেন। গত জুলাই মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের ফরেন সার্ভিসের সিনিয়র সদস্য আর মিলারকে বাংলাদেশে সেদেশের রাষ্ট্রদূত হিসেবে মনোনীত করেন। সম্প্রতি তিনি বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেতে সিনেটের ফরেন রিলেশনস কমিটির মুখোমুখি হন। সেখানে তাকে বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নেওয়া ও দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসা করা হয়। সিনেটের ওই শুনানির ভিত্তিতে ফরেন রিলেশনস কমিটি ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত হিসেবে তার নিয়োগ চূড়ান্ত করেছে। ফেসবুক পেজে দেওয়া তথ্য অনুযায়ী বাংলাদেশে আসার আগে তাকে আনুষ্ঠানিকভাবে শপথ পড়ানো হবে। তিনি রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের উত্তরসূরী হিসেবে দায়িত্ব নেবেন। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
এই অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে। যুক্তরাষ্ট্র এবং তালিবান এই সপ্তাহে কাতারে আরেক দফা সরাসরি আলোচনায় মিলিত হয় এবং উভয় পক্ষই 17 বছর ধরে চলে আসা যুদ্ধের অবসান ঘটিয়ে নিষ্পত্তিতে পৌঁছানোর লক্ষ্যে সংলাপ অব্যাহত রাখার ব্যাপারে সহমত পোষণ করে। শুক্রবারের এই বৈঠক সম্পর্কে বিস্তারিত জানাতে গিয়ে তালিবানের একজন মুখপাত্র বলেন যে আফগান শান্তি বিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত জলমে খালিলজাদ তাঁর প্রতিনিধি দলের নেতৃত্ব দেন এবং ওই উপসাগরীয় রাষ্ট্রে তালিবানের রাজনৈতিক দপ্তরের প্রধান শের মোহাম্মদ আব্বাস স্তানিকজাই 6 সদস্য বিশিষ্ট প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছেন। ভয়েস অফ আমেরিকা সহ বিভিন্ন সংবাদ মাধ্যমকে জাবিউল্লাহ মুজাহিদ বলেন, তালিবান প্রতিনিধিরা আমেরিকান প্রতিনিধি দলকে জানিয়েছেন যে আফগানিস্তানে বিদেশি সৈন্যদের উপস্থিতি হচ্ছে প্রকৃত শান্তি স্থাপনের ক্ষেত্রে প্রধান প্রতিবন্ধকতা। তালিবানের প্রধান আলোচক স্তানিকজাইকে উদ্ধৃত করে তিনি বলেন, আফগানিস্তানে একটি ইসলামিক দেশ, তার নিজস্ব ইসলামী মূল্যবোধ ও সংস্কৃতি রয়েছে, এটা মাথায় রাখা খুবই জরুরি যাতে করে সত্যিকারের এবং সকলের কাছে গ্রহণযোগ্য সমাধান খুঁজে বের করা সম্ভব হয়। জাতিসংঘ শিশু তহবিল জানাচ্ছে যে নাইজেরিয়ার উত্তর পূর্বাঞ্চলে কথিত ইসলামপন্থী বোকো হারামের সঙ্গে যুদ্ধরত একটি স্থানীয় মিলিশিয়া গোষ্ঠী 833 জন শিশু সৈনিককে মুক্তি দিয়েছে। ইউনিসেফ বলছে তারা আশা করে আরও শিশুকে মুক্তি দেওয়া হবে। 2013 সালে বোকো হারাম জঙ্গিদের বিরুদ্ধে লড়বার জন্যে যে মিলিশিয়া গঠন করে শিশুরা তারই অংশ। জাতিসংঘ শিশু তহবিল বলছে সিভিলিয়ান জয়েন্ট টাস্ক ফোর্স নামে পরিচিত এই জোট শিশুদের তাদের দলে ভর্তি করা এবং তাদের ব্যবহার বন্ধ করার ব্যাপারে একটি চুক্তি সই করেছে। বিশ্ব সংবাদ এখনকার মতো এখানেই শেষ হল।
আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন। ভয়েস অফ আমেরিকার এ বাংলা অনুষ্ঠান প্রচারিত হচ্ছে ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে মিডিয়াম ওয়েভ 190 মিটার বেতার তরঙ্গে 1575 কিলোহার্টজে। নানান আলোচনা সমালোচনা বিশ্লেষণ পর্যালোচনার মধ্যে দিয়ে পাশ হওয়া ডিজিটাল নিরাপত্তা আইনের প্রয়োগও শুরু হয়ে গিয়েছে বাংলাদেশে। এ আইনের বিভিন্ন ধারার সংশোধন নিয়ে বাংলাদেশ সম্পাদক পরিষদ কয়েক দফা বৈঠক করেছেন দেশটির তথ্য ও আইনমন্ত্রীর সঙ্গে। এসব নিয়েই বিস্তারিত আলোচনা করেছেন আমাদের সময় সম্পাদক নাইমুল ইসলাম খান। ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে তার সঙ্গে কথা বলেন সহকর্মী সালিম হোসেন।
নাইমুল ইসলাম খান, ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে ব্যাপকভাবে এখন আলোচনা সমালোচনা হচ্ছে, আজকেও একটি বৈঠক হয়েছে মন্ত্রীর সঙ্গে দেখলাম সম্পাদক পরিষদের, তো এটা নিয়ে আসলে কি চলছে, ডিজিটাল আইনটা কি এবং এটার এটার প্রয়োগ নিয়ে আমরা কেন এত শঙ্কিত?
আমি একটা কথা বলি যে ডিজিটাল নিরাপত্তা আইনের ধরতে পারেন যে 99% নিয়ে গুরুতর কোনো আপত্তি নাই। আপত্তি আমার ধারণা খুবই সামান্য। এর মধ্যে একটা হচ্ছে যে পুলিশকে পুলিশের অত্যন্ত নিম্ন পর্যায়ে অত্যন্ত উঁচু মাত্রায় ক্ষমতা দেওয়া হয়েছে, যেটার ব্যাখ্যা আমি পার্সোনালি বলি যে এটা আমাকে স্মরণ করিয়ে দেয় পুলিশি রাষ্ট্রের কথা, যে একজন সাব ইন্সপেক্টর যখন যাকে যেভাবে যেখানে খুশি সন্দেহ করে যে কোনো কিছু বাজেয়াপ্ত যে কাউকে গ্রেফতার করে ফেলতে পারবে এবং মামলা করে ফেলতে পারবে এবং জামিনও তাৎক্ষণিকভাবে পাওয়া যাবে না, একটু কষ্ট করে পরে পেতে হবে। এটা আমার মনে হয় যে দিস ইজ টু মাচ। এই জায়গাটাতে একজন সাব ইন্সপেক্টর লেভেল যেন একটা উদ্ভাবন লেভেলের অনুমোদন নিয়ে কাজটা করে, এটা প্র্যাকটিক্যালি করা সম্ভব? প্র্যাকটিক্যালি এটা কোন আইন শৃঙ্খলা রক্ষায় বা ডিজিটাল ক্ষেত্রে কোন দুর্বৃত্তায়ন বা কোন অপরাধের বিচারে বা এটা নিয়ন্ত্রণে তেমন কোন সমস্যা সৃষ্টি না করে এই আইনটাতে কিছু মানে রেস্ট্রেন্ট আনা যায়? আমি নিজেও বুঝি না যে সরকার এই জিনিসটাতে কয়েকবার কথা দিয়েও কেন বারবার পিছিয়ে যায়। যেমন একবার সম্পাদক মন্ডলী সম্পাদক পরিষদ তাদের একটা মানববন্ধন করতে চাইলো, তথ্যমন্ত্রী চিঠি দিল যে চলুন আমরা আলোচনা করি, কিন্তু সেই আলোচনা না গিয়ে আইনটাকে পাশ করে ফেলা হলো। পাস বলতে রাষ্ট্রপতির স্বাক্ষর করিয়ে আইনটা কার্যকর করে ফেলা হলো। এইগুলি একটা আস্থার সংকট তৈরি করেছে। এবং আমার এটা আমার ব্যক্তিগত কথা যে সরকারের পক্ষে এখানে খুবই সিম্পল একটা কারেকশন বলেন সংশোধনী বলেন আনা যায় এবং বাকিটা যে আইনের যে কতগুলি বিধিমালা হবে তখন বাকিটার বাকি সমস্যাগুলি ছোট ছোট বেশ কয়েকটা আছে এগুলি বিধিমালাতেই অ্যাড্রেস করা সম্ভব, সমঝোতা সম্ভব, অ্যাড্রেস করা সম্ভব, সমাধান সম্ভব। আমি নিজেও কিন্তু অবাক, সরকার পক্ষের যে এক ধরনের শক্ত অবস্থান দেখছি এটার আমি কারণ খুঁজে পাই না। আমি মনে করি যে খোলা মন নিয়ে আলাপ আলোচনায় বসলে এটা খুবই সিম্পল। আমি কিন্তু অবাকই হই, আমি রিয়েলি সারপ্রাইজ যে এটা এত বড় একটা বিরোধের ব্যাপারে পরিণত হচ্ছে কেন।
আচ্ছা, এর আগে যে আইন ছিল ডিজিটাল আইন পাশের আগে যেটি চালু ছিল তথ্য অধিকার আইন কিংবা তথ্য নিয়ন্ত্রণ আইন, সেই সব আইনের সঙ্গে অনেকগুলো ধারা আমরা শুনেছি যে এই নতুন আইনে যুক্ত হয়েছে সেগুলো বাতিল করে নতুন আইনের সঙ্গে আরো কড়াকড়ি করে যোগ করা হয়েছে, যার কারণে
ওই 57 ধারার বিষয়টা,
জি,
তো এই 57 ধারার বিষয়টা 57 বিলুপ্ত করে এটা ভেঙে ভেঙে অন্যান্য ধারার মধ্যে সরকারের জ্ঞাত দোষারে অথবা অজ্ঞাতে ওইগুলি ঢুকে গেছে। আপনি বুঝতে পেরেছেন, একক ধারা হিসেবে নাই, কিন্তু ওই ধারার যতগুলি এলিমেন্ট ছিল সবগুলি ভেঙে ভেঙে মানে খুচরা খুচরা বিভিন্ন জায়গায় ঢুকে গেছে, এটা হলো অভিযোগ। আমি আবারও বলি, এই সবগুলি অভিযোগই কিন্তু ছোট্ট, যেগুলি আমরা বিধিমালায় আইদার বিধিমালায় অথবা আমি বললাম যে সাধারণ একটা মানে সংশোধনী, সাধারণ সংশোধনী মানে একটু রেস্ট্রেন্ট আনা, পুলিশের ধরেন পুলিশের অ্যারেস্ট করার ক্ষমতা থাকবে কিন্তু সেটা সাবজেক্ট টু অ্যাপ্রুভাল ফ্রম এ হায়ার অথরিটি। এখন বলে যে ডিজিটাল অপরাধী এতটা দ্রুত করা যায়, আমি মনে করি কেন করা যাবে না, অ্যাপ্রুভালটাও ডিজিটাল হবে, তাহলে হয় কি আনরেস্ট্রেন্ড ক্ষমতা, এটা একটা পুলিশি রাষ্ট্রের নমুনা তৈরি করে, দ্যাট ইজ ওয়ার এটা শঙ্কা। এই শঙ্কাটা মানে এত ব্যাপকভাবে ছড়িয়ে যাচ্ছে, আমার ভয় যে যতটা আইনের সরাসরি কারণ তার থেকে বেশি হবে মানুষের এই যে আশঙ্কাজনিত ভীতি থেকে সেলফ রেস্ট্রেন্ট বা সেলফ সেন্সরশিপ, এটা আমাদের সাংবাদিকতায় ক্ষতি হবে।
এই ডিজিটাল নিরাপত্তা আইনে তো শুধুমাত্র সাংবাদিকদের কথা বলা বা লেখার অধিকার খর্ব হয়নি, এটা তো সাধারণ মানুষ, যে কেউ যে কোনো কিছু ফেসবুক কিংবা সোশ্যাল কোনো মিডিয়ায় স্ট্যাটাস দেওয়া কিংবা কিছু বলার ক্ষেত্রেও বাধাগ্রস্ত হবে, তো সেই কারণে সাংবাদিকদের বিষয়টা আলাদা করার চেষ্টা চলছে, এটা কতদূর?
সাংবাদিকদের কথাটা আলাদা, সাংবাদিকদের মধ্যে দুই ধরনের কথা হয়, একটা হচ্ছে ধরেন হালকা চালে সাংবাদিকরা ব্যাপকভাবে ফেসবুকে নানান ভাবে কমেন্ট করে, এটা কিন্তু আপনি ঠিকই বলেছেন যে এই আইনটা তো সাংবাদিকদের জন্য তৈরি করা না, এটা কিন্তু সাধারণভাবে এটার এটা যদি সবচেয়ে বেশি এফেক্টেড হয়, এফেক্টেড হবে সাধারণ নাগরিক, তাদের হয়তো দেখা যাবে সাধারণ একটা মিস্টেকের জন্য তাদেরকে সাফার করতে হচ্ছে, তাদেরকে হয়তো দেখা যাবে যে তারা বুঝতেও পারে নাই তারা কিভাবে অপরাধ হয়ে যাবে, আরো হবে এবিউজ, যে কেউ কেউ নারী নির্যাতন আইন যেমন অনেকের বিরুদ্ধে ব্যবহার করা হয়েছে, এবিউজ করা হয়েছে, এই আইনেরও এবিউজিভ পটেনশিয়াল বেশি। আমি আবারও বলি, এটা এবিউজ করার আশঙ্কাটা সবচেয়ে বেশি বিপজ্জনক, এবং আপনি যদি এটা থিওরিটিক্যালিও দেখি যে আফটার এ ইয়ার আমরা যদি হিসাব দেখি, দেখবো যে সাংবাদিকের চাইতে সাধারণ নাগরিকই এটাতে এফেক্টেড বেশি হয়েছে। সুতরাং আমরা সাংবাদিক সম্পাদক হিসেবে যখন কথাটা বলি, আমরা আসলে নাগরিক অধিকারের পয়েন্ট অফ ভিউ থেকে বলি, নাগরিকের অধিকার, নাগরিকের মানে হেনস্থা, নাগরিক যেন হেনস্থা না হয়, তারা মানে আইনে মানে কঠোর প্রয়োগে ক্ষতিগ্রস্ত না হয়, নাগরিকের পয়েন্ট অফ ভিউ থেকেই সাংবাদিক হিসেবে হয়তো আমরা এটা নিয়ে বলা যায় সরকারের সাথে একটু ইয়ে করছি আর কি, দর কষাকষি করছি। সুতরাং এটা সাংবাদিকের জন্য কেবল নয়, এটা নাগরিকের জন্যই, আমি নিজে অন্তত তাই মনে করি।
আচ্ছা, সর্বশেষ যে সাংবাদিক নেতাদের সঙ্গে তিন মন্ত্রীর বৈঠক হলো, সেটার যে মানে এই আইন সংশোধনের বিষয় নিয়ে তাতে কি ফলাফল হতে পারে সর্বশেষ যে বৈঠক?
খুব ইন্টারেস্টিং, আপনি অবাক হবেন যে কোন বৈঠকই মানে ইয়ে হয় নাই, ব্যর্থ হয় নাই, সবগুলি আলোচনা ফলপ্রসূ, কিন্তু আমরা ফলাফল পাচ্ছি না, মানে আইনটাতে সংশোধনটা হচ্ছে না, এবং এটার ব্যাপারে তারা কোনো বাস্তব পদক্ষেপ নিতে পারছেন না, কেন পারছেন না সেটাও আমি বুঝতে পারি না, কিন্তু খুবই অবাক করার ব্যাপার, যতবার আইনমন্ত্রীর সাথে তথ্যমন্ত্রীর সাথে আলাদা বা একসাথে বৈঠকগুলি হয়েছে, প্রতিটি বৈঠকে আইনমন্ত্রী এবং তথ্যমন্ত্রী কনভিন্সড
কথা দিয়েছেন,
তারা একমত হন, তারা কিন্তু একমত, কিন্তু ব্যাপার কাজটা হচ্ছে না। এখন এটা কোথায় আটকে আছে উই ডোন্ট নো, আমরা আশা করব যে এটা মানে দ্রুত একটা সমাধান হয়ে যাবে, এটা আমরা দাবিও জানাই, অনুরোধও করি, এবং আমি আশাও করতে থাকি যে এটা দ্রুত একটা সমাধান হবে।
জি, নাঈমুল ইসলাম খান, অসংখ্য ধন্যবাদ ভয়েস অফ আমেরিকার শ্রোতাদেরকে সময় দেওয়ার জন্য।
জি, আপনাকেও ধন্যবাদ ভয়েস অফ আমেরিকার শ্রোতাদেরকেও ধন্যবাদ।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কল ইন শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062
এবং ইমেল, ফোন, ফ্যাক্স, ফেসবুক ফ্যান পেজ ওয়াল ডাকে প্রশ্ন জিজ্ঞাসা তুলে ধরবেন, হ্যালো ওয়াশিংটনে অংশ নেবেন, আমন্ত্রণ রইল। এখন ভিন্ন প্রসঙ্গ, গোটা ভারতে একের পর এক সাইবার অপরাধে হ্যাকারদের দৌরাত্মে জেরবার দেশের অসংখ্য সাধারণ মানুষ, আমজনতা। হ্যাকারদের দাপটে সাধারণ মানুষের আর্থিক নিরাপত্তার দিক নিয়ে চিন্তিত ভারতের প্রশাসন। রিপোর্ট পাঠিয়েছেন এ নিয়েই পরমাশিস ঘোষ রায়।
গত আগস্ট মাসে পুনের একটি বেসরকারি ব্যাংকের সাইবার হানার জেরে 95 কোটি টাকা খোয়াতে হয়েছিল সাধারণ মানুষকে। সেই ঘটনার তদন্ত এখনও শেষ হয়নি। পুলিশ ওই ঘটনায় হ্যাকারদের এখনও কিনারাও করতে পারেনি। এরই মধ্যে ফের ব্যাংকে হ্যাকারদের হানা, এবার মুম্বাই শহরে। ঘটনাটি ঘটেছে গত 2 অক্টোবর। জানা গেছে স্টেট ব্যাংক অব মরিশাসের মুম্বাই নরিম্যান পয়েন্টের শাখা থেকে 143 কোটি টাকা উধাও হয়ে গিয়েছে। হ্যাকাররা ব্যাংকের বেশ কয়েকটি অ্যাকাউন্ট হ্যাক করে সেখান থেকে বিপুল অঙ্কের অর্থ হাতিয়ে নিয়েছে। বিষয়টি নজরে আসতেই নড়ে চড়ে বসেছেন ব্যাংক আধিকারিকরা। ইতিমধ্যেই তারা মুম্বাই পুলিশের ইকোনমিক অফেন্স উইংয়ে বিষয়টি জানিয়েছেন। খবর দেওয়া হয়েছে মুম্বাই পুলিশের সাইবার অপরাধ দমন সেলেও। ব্যাংক অব মরিশাসের মুম্বাই নরিম্যান পয়েন্টের শাখার বেশ কয়েকটি অ্যাকাউন্ট হ্যাক করে সেই টাকা বিদেশে বিভিন্ন অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়েছে। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
বিশিষ্ট হিন্দুস্তানি ধ্রুপদী সঙ্গীত শিল্পী অন্নপূর্ণা দেবী গভীর রাতে গতকাল মুম্বাইয়ের ব্রিজ ক্যান্ডি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। বয়স হয়েছিল 91 বছর। কয়েক বছর ধরেই বার্ধক্যজনিত অসুখে ভুগছিলেন তিনি। এ সম্পর্কে কলকাতা থেকে রিপোর্ট পাঠিয়েছেন দীপঙ্কর চক্রবর্তী।
বয়স হয়েছিল 91 বছর। কয়েক বছর ধরেই বার্ধক্যজনিত অসুখে ভুগছিলেন প্রবাদ প্রতিম উস্তাদ আলাউদ্দিন খানের কন্যা, উস্তাদ আলী আকবর খানের বোন এবং পণ্ডিত রবিশঙ্করের এককালে স্ত্রী অন্নপূর্ণা নিজেও ছিলেন অসাধারণ সঙ্গীত শিল্পী। তার বাবা তখন মাইহার রাজ্যের সভাশিল্পী, সেখানেই জন্ম রোশেনাড়ার। কিন্তু মাইহার রাজ তাঁর মুখ দেখে নাম দেন অন্নপূর্ণা, সেই নামেই তার পরিচিতি। মাত্র 5 বছর বয়সে বাবার কাছে সঙ্গীতে হাতেখড়ি, প্রথমে সেতার, পরে সুরবাহার। 1941 সালে বাবার প্রিয় শিষ্য রবিশঙ্করের সঙ্গে বিয়ে, একটি ছেলে হয় তাঁদের, শুভশঙ্কর। 1961তে অত্যন্ত তিক্ততার মধ্যে বিবাহ বিচ্ছেদের পর থেকেই ক্ষোভে অভিমানে জনজীবন থেকে নিজেকে সরিয়ে বাসা বাঁধেন মুম্বাইয়ে। পাশে থাকেন শুধু শিষ্য শিষ্যারা কয়েকজন, যাদের অন্যতম ছিলেন পণ্ডিত হরিপ্রসাদ চৌরাশিয়া, পণ্ডিত নিখিল ব্যানার্জি প্রমুখ। সঙ্গীত জগতে অসামান্য অবদানের জন্য ভারত সরকার তাকে পদ্মভূষণ উপাধি দেন। অন্নপূর্ণার এই সুরবাহার কাল রাত 3:51 স্তব্ধ হয়ে গেল, আর তাঁর মৃত্যুর সঙ্গে সঙ্গে মাইহার ঘরানার শেষ প্রদীপটিও নিভে গেল। দীপঙ্কর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
অন্নপূর্ণা দেবীর প্রয়াণে আমরাও শোক সহানুভূতি ব্যক্ত করছি, তার আত্মার মঙ্গল কামনা করছি আমরা। এখন প্রসঙ্গান্তর, বাংলা গানে অতি সুপরিচিত শিল্পী কবির সুনাম সাম্প্রতিককালে তার বিভিন্ন একক অনুষ্ঠানে আধুনিক বাংলায় খেয়াল পরিবেশন করছেন। কবির সুমনের সঙ্গে তার সাম্প্রতিকতম কাজ নিয়ে কথা বলেন আহসানুল হক।
কবির সুমন, আপনাকে প্রথমেই স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। এখন আপনি বাংলা গানে নতুনভাবে কিন্তু কিছু কাজ করছেন সাম্প্রতিক বছরগুলোতে, সেটা সম্পর্কে একটু বলবেন।
আমার এটা হলো আমার জীবনের শেষ লড়াই, বাংলা খেয়াল, আধুনিক বাংলা ভাষায় খেয়াল। আমাদের খেয়াল ছিল মাহমুদ শাহ রঙ্গিলে, সম্রাট মাহমুদ শাহ রঙ্গিলের আমলে অর্থাৎ অষ্টাদশ শতাব্দী থেকে তার মাঝামাঝি শেষ থেকে ঊনবিংশ শতাব্দী, মানে না অষ্টাদশ শতাব্দী আসলে, এবং তারপর ঊনবিংশ এলো। এবং আমাদের কিন্তু ততদিনে বাংলা খেয়াল আঙ্গিকটা দাঁড়িয়ে যাচ্ছে দুজনে মিলে, দুজনে মাহমুদ শাহ রঙ্গিল আর রঙ্গিলের দুই সভা শিল্পী খেয়ালের জন্ম দেন বলে শোনা যায়। তারপর কিন্তু বাংলা ভাষাতেও খেয়াল চর্চা আছে হয়েছে, স্বামী বিবেকানন্দ খেয়াল গাইতেন এবং রচনা করতেন এবং অনেকেই করেছেন, কিন্তু এক সময় সেটা থেমে যায়। এবং কেন থেমে যায় আমি জানি না, হয়তো এই কারণে যে বাংলা ভাষায় আকাশবাণী খেয়াল অনুমোদন করতেন না, কিন্তু পরে সঙ্গীতাচার্য সত্যকিঙ্কর চক্রবর্তী সুপ্রিম কোর্ট অব্দি যান, হাইকোর্টে হেরে গেলেন, তার তিনি বললেন বলেছিলেন যে বাংলায় খেয়াল গাইব, দিল না আকাশবাণী, কেস করলেন হাইকোর্টে হেরে গেলেন, তিনি কিন্তু ভারতের সর্বোচ্চ আদালতে যান, মামলা করেন এবং জেতেন। কিন্তু আশি বছর বয়সে উনি জীবনে প্রথম এবং শেষবার আকাশবাণীতে বাংলায় খেয়াল গান। এইখানে মাননীয় বন্ধুরা একটা বলার ধৃষ্টতা আলোচনা করবেন, কিন্তু আমার উপায় নেই যে হিন্দি ভাষায় যেমন গুরু চন্দালি নেই, অধিকাংশ খেয়াল হিন্দি হিন্দুস্তানি, কিন্তু বাংলায় গুরু চন্ডালি আছে এবং এই গুরু চন্ডালিটা আমাদের সর্বনাশ করেছে, যেমন আধুনিক গানে তেমনি খেয়ালেও। এবং কালক্রমে দেখা গেল বাঙালি আর বাংলায় খেয়াল গাইছে না। তার একটা কারণ এও হতে পারে যে বাংলায় খেয়াল গাইলে সর্বভারতীয় স্তরে, বা ধরুন যেখানে ভারত পাকিস্তান বাংলাদেশ সবকটি দেশ রয়েছে, সব শিল্পীরা আছেন, সেখানে প্রতিযোগিতা করা খুব মুশকিল হয়ে যাচ্ছে। কিন্তু শুধুমাত্র এই কারণে রণে ভঙ্গ দেওয়াটা আমার মনে হয় ঠিক হয়নি, লোকে চালিয়ে গেলে পারতেন। এনিওয়ে আমি চেষ্টা করছি সেই মানে আধুনিক বাংলা ভাষায় খেয়াল, এবং ফলে তার মধ্যে একটা বাঙালি আনা চলছে। একটাই সমস্যা ছিল আগেকার দিনে যখন বাংলায় খেয়াল গাওয়া হতো, যে ধ্বনিটা কিন্তু বের করা হতো হিন্দির মতো, কিন্তু সেটা খুলে তো চলবে না। বাংলা ভাষার যে ধ্বনি, যে স্বাভাবিক ধ্বনি, চাপ সঙ্গে সুসামঞ্জস্য ভাবে কিন্তু খেয়াল গাইতে হবে। হা 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 করে সেই তান কর্তব সবসময় করলে চলবে না, বাংলা ভাষার প্রতি নজর দিতে হবে। কেউ যদি এবার বলেন না না খেয়ালে তো এটা ধর্ম না, মানে আমি বাঙালি হিসেবে বলছি এটাও খেয়ালের ধর্ম। আজকে ভারতের আমি বলছি আপনাকে হিন্দি হিন্দুস্তানি বা উর্দু, এটা পাকিস্তানের ভাষা, অন্যদিকে পাঞ্জাবি পাকিস্তানেও বলা হয়, রাজস্থানী, গুজরাটি, মারাঠি, এতগুলো ছটা ভাষায় কিন্তু ভারতে খেয়াল গাওয়া হচ্ছে। তো বাংলা কি দোষ করল, এতগুলো ভাষায় হচ্ছে বাংলা হবে? ফলে আমার এইটা এবং আমার একান্ত আশা, আমার শেষ জীবনের এটা লড়াই, আমি বলছি না কিন্তু যে আমি ফাটিয়ে দিচ্ছি, আমি খুব ভালো গাইছি, না, আমি প্রশিক্ষিত, আমি কুড়ি বছর খেয়াল শিখেছি আচার্য তারাপদ কালীপদ দাসের কাছে এবং শুনেছি এবং একটা জায়গায় এসেছি, আমার গান শুনে অন্তত এইটুকু বুঝুন সকল এই লোকটা শিখেছে, এই লোকটা আনপাগ লোক, মানে ঠকাচ্ছে না আমাদের, তা এইটা আমার শেষ লড়াই।
সুমনদা, আপনি এই যে বাংলা খেয়াল গাইছেন, এটা কিন্তু আমাদের জন্য, শ্রোতাদের জন্য খুব বড় প্রাপ্তি, কারণ আপনি বাংলা গানে শুরু থেকেই শ্রোতাদের কাছে আকর্ষণীয় ছিলেন এবং বারবার নতুন মাত্রা যোগ করেছেন, এবং এই খেয়াল করার মাধ্যমে আপনি কিন্তু সেই খেয়ালের গুরুত্বের প্রতি সবার যে মনোযোগটা আবার ঘুরিয়ে দিলেন, এইটা কিন্তু আপনার শিল্পী হিসাবে একটা মাত্রা যোগ হলো এবং সেই সাথে শ্রোতাদের জন্য কিন্তু এটা একটা বিশাল প্রাপ্তি হলো।
মানুষ বন্ধু দেখুন, ভেবে দেখুন যে আমরা দুই বাংলা, আমরা আমরা বাংলায় কি আছে, বিশেষ করে বাংলাদেশ সমুদ্র বিজ্ঞানের উপরেও বাংলাদেশে বই বেরিয়েছে, বাংলা বাংলা ভাষায় বাংলাদেশে যে কাজ হচ্ছে তা অতুলনীয়। খেয়াল একটা আঙ্গিক, খেয়াল একটা গানের আঙ্গিক, কেন হবে না? আমার মনে মানে অনেকে এমনকি এ দাবি গত শতকে করেছিলেন ইংরেজিতেও খেয়াল হতে পারে, খেয়াল যে কোনো ভাষায় হতে পারে, বাংলা কি দোষ করলো? কথায় কথায় আমাদের আজও এই অদ্ভুত উপনিবেশিক স্পর্ধোক্তিটা শুনতে হয় বাংলায় খেয়াল হয় না, এবং সেটা বলছেন কিন্তু পশ্চিমবঙ্গের একাধিক বাঙালি, কৃতি বাঙালি এটা বলছেন, কেন যে তারা বলে চলেছেন তারাই জানেন, কেন হবে না, কেন হবে না? বঙ্কিমচন্দ্র মৃণালিনীতে লিখেছিলেন আমি কি আমার মনের কথা বলিতে পারিব না? আমি আমি একটা গান গাইছি, আমি সেই গানটা ধরুন ইমন রাগে হচ্ছে বা বেহাগ রাগে হচ্ছে বা বসন্ত রাগে হচ্ছে, তা আমি বা ভৈরবীতে আমি আমার মনের কথাটা বলতে পারবো না? আমরা সকলে মিলে গাইতে পারবো না? এ কেমন কথা হলো? হিন্দিতে হচ্ছে, মারাঠিতে যেমন, আমি এটা আপনাদের উদাহরণ নিই, আলাউদ্দিন খান সাহেব বাবা আলাউদ্দিন খান, তার তৈরি রাগ হেমন্ত। এই হেমন্ত রাগে মারাঠি ভাষায় কিন্তু বন্দিশ আছে, মানে গান আছে, খেয়াল গান, খেয়াল গান হয়েছে, রেকর্ডিং হয়েছে, পণ্ডিত জিতেন্দ্র অভিষেকে গিয়েছেন আমাদের বাংলায় নিয়ে। অবশ্য আলাউদ্দিন খান সাহেব এই রাগের স্রষ্টা কিন্তু বাঙালি, খাঁটি বাঙালি, খাঁটি বাঙালি। সেই লোকটার তৈরি, মানুষটির তৈরি রাগ আজকে আর কোন আমরা খেয়াল গাইতে পারছি না কেন? আর এবারে সবাই অপেক্ষা করছে কতদিন হিন্দিতে একটা কিছু হবে। তো এ আবার কি কথা? আমরা এত বড় একটা মানে জাতি দুই দেশ মিলে এত কিছু আমরা করছি, আর আমাদের ছেলেমেয়েরা মাতৃভাষায় গাইবে না? কতটা সাস নানাজিয়া বা রাধা কৃষ্ণের কাহিনী, চলো যমুনার ধারে যাই সবাই দলবল মিলে সখীরা, এইখানে পড়ে থাকবে আমাদের ছেলেমেয়েরা? এটা কোনো হতে পারে? আমি এইখানে ভয়ঙ্কর রবীন্দ্রপন্থী, রবীন্দ্রনাথ লিখেছিলেন তার সঙ্গীতের উৎপত্তি ও উপযোগিতায় যে সঙ্গীতে এতখানি প্রাণ থাকা চাই যাহাতে সমাজের পরিবর্তনের সহিত তাহা পরিবর্তিত হয়, যাহাতে তাহার উপর সমাজের এবং সমাজের উপর তাহার প্রভাব পড়ে, যাহাতে সমাজের বয়সের সহিত তাহার বয়স বাড়ে। আমি যখন আধুনিক বাংলা গান করেছি মাননীয় বন্ধু, এটাই ছিল আমার লক্ষ্য, রবীন্দ্রনাথের এই আদর্শটা ছিল আমার আদর্শ। আজ যে জটিলেশ্বর মুখোপাধ্যায় চলে গেলেন, ওর জীবনেও এটাই আদর্শ ছিল যে সমাজের সহিত যে সম্পর্কটি, সমাজের পরিবর্তন সহিত যেন তাহা পরিবর্তিত হয়। সেটা পরিবর্তিত হয়েছিল বলেই ও স্বজন হয় তোমার মতো সুজন কজন আছে, এই কথ্য ভাষায় লিখেছেন তিনি, না তো তিনি তো খাটিয়া গাহিয়া মারিয়া কুটিয়া এইসব লিখতেন, সমন্ব পবন করতেন, করেন নি কেন? কাজে আমরা যারা খেয়াল ভালোবাসি, খেয়াল গাইছি, আমাদের খেয়াল সম্পদ, পুরো উপমহাদেশের সম্পদ। দেখুন আজকে পাকিস্তানের উস্তাদ সালামত আলী, তিনি সরস্বতী রাগে গান গাইছেন পাঞ্জাবিতে কিন্তু, অথবা হিন্দুস্তানি। সরস্বতী রাগটা কিন্তু ভারতের তৈরি আধুনিক মানে কর্ণাটিক রাগ, সেটা হিন্দুস্তানি সঙ্গীতে দত্তক নেওয়া হয়েছে, নাটি কর্ণাটিক। কিন্তু দেখুন আচার্য সালামত আলী, তিনি কিন্তু সরস্বতী রাগে গাইছেন, সেখানে কিন্তু কোনো অন্যরকম কোনো ধানেই পানেই নেই, তারা তাদের ভাষায় কি সুন্দর গাইছেন, আমরা বাঙালিরা গাইবো না? এ কেমন কথা ভাই?
সুমন্ত, আপনি রবীন্দ্রনাথের কথাটি উল্লেখ করলেন, আপনি একটি সাক্ষাৎকারে বলেছিলেন যে রবীন্দ্রনাথ হচ্ছেন রয়্যাল বেঙ্গল টাইগারের মতো, যার সুর এমনভাবে এমনভাবে চলে যে একটুতেই হয়। এবং আপনি বলছিলেন যে রবীন্দ্রনাথের যে উদ্ধৃতি আপনি দিলেন যে সমাজের পরিবর্তনের সাথে সাথে সঙ্গীতেও পরিবর্তন আসবে, আবার সঙ্গীতও সমাজকে প্রভাবান্বিত করবে, এবং রবীন্দ্রনাথ যখন লেখেন চিরসখাহে ছেড়ো না মোরে ছেড়ো না, এত সহজে এমন গভীরভাবে একটা অসাধারণ একটা সুরে এত সহজ সরাসরি একটা লাইন, চিরসখাহে ছেড়ো না মোরে ছেড়ো না, এবং রবীন্দ্রনাথ শুধু তার সময়ের কথাই বোধহয় বলেননি, তার সময়ের অনেক সামনের কথা, আগামীর কথাও বোধহয় বলে দিয়ে গেছেন তার গানের সহজতার কারণে। আপনার কথা শুনে আমার সেই কথাটা মনে হচ্ছিল।
এই যে এই যে এই যে যে উক্তিটা আমি দিন উদ্ধৃতিটা দিলাম, এটা তো ওর সঙ্গীতের উৎপত্তি ও উপযোগিতা এই প্রবন্ধ থেকে আমি দিলাম। এই কথাটা ভেবে দেখুন না, আজকের আমাদের মাথায় কিন্তু এটা নেই আর, সঙ্গীতে এতখানি প্রাণ থাকা চাই যাহাতে তাহা সমাজের সহিত পরিবর্তনের সহিত তাহা পরিবর্তিত হয়। কিছুটা প্রাণ আমরা দেখিয়েছি বই কি, তাই ওই আয়নাতে ওই মুখ দেখবি যখন, এইভাবে একটা গান শুরু হতে পেরেছি, বা ফুটবি বকুল রে মুকুল রে মুকুল চাকে ভ্রমর দে এসেছিল জান বেলকে, অসামান্য অসামান্য এতে হতে পেরেছি, বা জটিলেশ্বর হতে পেরেছেন, সলিল চৌধুরী হতে পেরেছেন, আমরাও কিন্তু ছোটখাটো ছোট্ট ছোট্ট মানুষ আমরাও হতে পেরেছি। এটা হতে পেরেছি তার কারণ, বা সব জানলা খুলে দাও খুলে দাও, এই যে এই যে এই যে সাংঘাতিক উক্তিটা, এটা বাংলা গানের মধ্যে দিয়ে আমাদের প্রত্যেকের অন্তরে প্রবেশ করে যে কি কাণ্ড ঘটিয়ে দিয়েছে এবং আজও ঘটিয়ে দেয়, আজও ঘটিয়ে দেয়। কি করে হলো? তার কারণ বুলবুল তার রচনার মধ্যে দিয়ে সঙ্গীতের সেই প্রাণটাকে ধরতে পেরেছিলেন, ফলে আজকে সেটা রয়েছে আমাদের মধ্যে দিয়ে সেই স্রোতস্বিনীটাই। তা খেয়ালেও সেটাই করতে হবে, এছাড়া বাঙালির আর কোনো করণীয় কাজ খেয়ালের ক্ষেত্রে আর নেই। আমরা কি চিরকাল হিন্দিতে আর পাঞ্জাবিতে গান গিয়ে যাবো? আবার কি করে?
অনেক ভালো থাকবেন সুমনদা, আমেরিকায় আপনি কবে আসবেন সেই অপেক্ষায় আছি।
আমি জানি না কবে হবে, তবে ভালো থাকবেন সকলে, ইচ্ছে তো আছি আমেরিকার আকাশটা একবার দেখবো মরার আগে, এই আকাশটা আবার দেখতে হবে।
খুব ভালো থাকবেন সুমনদা।
আপনারাও আপনারাও
শুভরাত্রি।
ভয়েস অফ আমেরিকার বাংলা বিভাগে আমাদের একসময়কার সহকর্মী বন্ধু কবির সুমনের নতুনতর এ পথ চলায় আমাদের অনেক 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 শুভকামনা রইল। আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন। যুক্তরাষ্ট্রের শিকাগো লিংকন পার্ক জু 150 বছরের পুরনো। এই দীর্ঘ সময়ে চিড়িয়াখানার অনেক পরিবর্তন হলেও সেই শুরু থেকে এখন পর্যন্ত বিনামূল্যে চিড়িয়াখানায় প্রবেশ করা যায়, এবং এই চিড়িয়াখানাকে বিবেচনা করা হয় দুষ্প্রাপ্য প্রাণীর বিশাল এক সংগ্রহশালা। ভয়েস অফ আমেরিকার রোমান ভার্কোভস্কির প্রতিবেদনের বঙ্গানুবাদ শোনাচ্ছেন রোকেয়া হায়দার, তাওহিদুল ইসলাম।
শিকাগোতে লিংকন পার্ক জুয়ের যাত্রা শুরু হয়েছিল 150 বছর আগে, এবং নিউ ইয়র্ক সিটির কর্মকর্তাদের উপহারের মধ্য দিয়ে তা শুরু হয়। চিড়িয়াখানার অ্যানিমেল রেকর্ডস অ্যান্ড পারমিটস ম্যানেজার অ্যাড্রিয়ান হরিগন বলেন,
When the commissioners of the Board of Public Works of the City of Chicago received a gift of 2 pairs of swans from the commissioners of
Chicago শহরের পাবলিক ওয়ার্কস বোর্ডের কমিশনার নিউ ইয়র্কের সেন্ট্রাল পার্কের কমিশনারের কাছ থেকে 2 জোড়া রাজহাঁস উপহার পেয়েছিলেন, আর ওই উপহারটি আসলে 2টি ভাই ব্যবস্থা করে দিয়েছিলেন। এদের একজন হচ্ছেন অ্যান্ড্রু গ্রিন, যিনি নিউ ইয়র্কে অনেক বিখ্যাত সাংস্কৃতিক প্রতিষ্ঠান শুরু করার জন্য নিজেও প্রখ্যাত ছিলেন, এবং তার ভাই ইলিনয় মিশিগান ক্যানানের জন্য কাজ করতেন।
ওই রাজহাঁসগুলো চিড়িয়াখানার জন্য সৌভাগ্য বয়ে আনে। ওই রাজহাঁসগুলোর বংশধরেরা এখনও চিড়িয়াখানার পুকুরে ভেসে বেড়ায়, কিন্তু চিড়িয়াখানাতে এখন আরও অনেক কিছু দেখার মতো আছে। 5 বর্গ কিলোমিটার আয়তনের এই চিড়িয়াখানায় সি লায়ন্সের জন্য রয়েছে একটি বড় পুল, শিকারীদের জন্য রয়েছে বড় বড় প্যাভিলিয়ন, এবং তৃণভোজী প্রাণীদের জন্য রয়েছে বিস্তৃত জায়গা। চিড়িয়াখানাটিতে দেখার মতো 200 প্রজাতির প্রাণী রয়েছে, এবং এই আকর্ষণ প্রতি বছর প্রায় 30 লাখ দর্শনার্থীদের ডেকে আনে চিড়িয়াখানাটিতে। অ্যামেন্ডা নামের একজন দর্শনার্থী বলছিলেন,
Yeah, I do visit the zoo often and we live in Chicago and I wasn't aware that it was the anniversary, so that's fantastic.
আমি প্রায় এই চিড়িয়াখানায় আসি। আমরা শিকাগোতে বাস করি এবং আমি চিড়িয়াখানাটির প্রতিষ্ঠা বার্ষিকী সম্পর্কে আগে জানতাম না। চিড়িয়াখানাটি চমৎকার ব্যাপার, কিন্তু জলবায়ুর পরিবর্তন এবং প্রকৃতির আচরণ পরিবর্তিত হওয়ায় চিড়িয়াখানার অনেক প্রাণী বেঁচে থাকার জন্য এখন লড়াই করছে। ইন্টারপ্রেটিভ সিগনেচার ম্যানেজার বেন হান্ট যেমন বললেন,
This species of penguins, African penguins, are endangered in the wild and we're part of a species survival plan.
পেঙ্গুইনগুলোর মধ্যে আফ্রিকান পেঙ্গুইনগুলো বন্য অবস্থায় বিপন্ন হয়, এবং এগুলোকে রক্ষার জন্য পরিকল্পনা যে নেওয়া হয় তার অংশ হিসেবে অন্য চিড়িয়াখানার সঙ্গে আমরা কাজ করছি। সুতরাং সুসংবাদ হচ্ছে পেঙ্গুইনের একটি বাচ্চা হয়েছে এবং তার বয়স 4 মাস, এবং সে এরই মধ্যে তার বাবা মায়ের মতোই বড় হয়েছে। অনেক মানুষ বিশ্বাস করে পেঙ্গুইন কেবল অ্যান্টার্কটিকায় বাস করে, কিন্তু এই ছোট্ট পেঙ্গুইনগুলো দক্ষিণ আফ্রিকা থেকে এসছে, এবং শিকাগোর জলবায়ু ও দক্ষিণ আফ্রিকার জলবায়ু প্রায় একই রকম। সুতরাং শিকাগোর তুষারময় শীতকাল এবং উষ্ণ গ্রীষ্মকালে তারা দক্ষিণ আফ্রিকার মতোই অনুভব করে। সিসি নামের একজন দর্শনার্থী বলছিলেন,
আমি এখন পর্যন্ত যা দেখেছি তাতে মনে হয় এখানেই সবচাইতে ভালো পরিবেশে পেঙ্গুইনগুলোকে রাখার ব্যবস্থা করা হয়েছে বলেই আমি মনে করি। ইন্টারপ্রেটিভ সিগনেচার ম্যানেজার বেন হান্ট বললেন,
So the zoo has always been free since it was started as a civic park. The question came up early in the zoo's history sometime in the 1870s.
চিড়িয়াখানাটি সব সময়ই বিনামূল্যে প্রবেশ করা যায়। এটি একটি নাগরিক পার্ক হিসেবে শুরু হয়েছিল। চিড়িয়াখানাটি শুরুর প্রথম দিকে 1870-এর দশকে কিছু ভবনের ব্যবস্থাপনা এবং প্রাণীগুলোর যত্নের জন্য প্রবেশমূল্য নেওয়া উচিত কিনা সে প্রশ্ন উঠেছিল। 1870-এর কমিশনাররা সিদ্ধান্ত নেন চিড়িয়াখানাটিতে সবসময়ই বিনামূল্যে প্রবেশ করা যাবে।
লিংকন পার্ক জুতে গত দেড় শতাব্দীর মধ্যে অনেক পরিবর্তন হলেও কিছু জিনিস কিন্তু একই রকম রয়ে গেছে। দর্শক এবং প্রাণী গবেষকদের কাছে এই চিড়িয়াখানার প্রকৃতির এবং বন্য প্রাণীগুলো প্রশংসার দাবিদার, সে কথাই তারা মনে করেন এবং অনেকেই বারবার ফিরে যান এই চমৎকার একটি লিংকন পার্ক জু দেখার জন্য।
সাম্প্রতিক সময়ে 5 কোটি ফেসবুক ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য ফাঁস হয়ে যাওয়ার কথা শোনা গিয়েছে। এ নিয়ে আলোচনা সমালোচনা শুরু হয় ইন্টারনেটে ব্যক্তিগত তথ্য শেয়ার করা নিয়ে। কতটুকু তথ্য বহির্বিশ্বের সঙ্গে শেয়ার করা বাঞ্ছনীয় তা নিয়ে নানানজনের নানান মত। ভয়েস অফ আমেরিকার সংবাদদাতা কেভিন ইনোচের প্রতিবেদনের বঙ্গানুবাদ শোনাচ্ছেন সঞ্জনা ফিরোজ সেলিম হোসেন।
আপনারা যাকে দেখতে পাচ্ছেন তিনি হচ্ছেন লন্ডনের ক্যানারি ওয়ার্ফ। ক্লোজ সার্কিট ক্যামেরা এবং সেলফোনের মাধ্যমে ছড়িয়ে পড়তে পারে অনেক তথ্য, যা কিনা শহর পরিকল্পনাবিদদের জন্য অনেক কার্যকরী হতে পারে। ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজির ফাবিও দুয়ারতে খুব ভালোভাবেই বুঝতে পারছেন পুরো বিষয়টি। ব্যক্তিগত তথ্য ফাঁস হওয়া নিয়ে উদ্বেগের বিষয়টি তিনি অনুভব করতে পারছেন। ফাবিও বললেন,
বলছিলেন আপনাদের কি মনে হয় কারা এই তথ্য সংগ্রহ করছে এবং কিভাবে তা কাজে লাগাচ্ছে? আমরা এই ইউনিভার্সিটিতে এই তথ্য নিয়ে কাজ করছি, বোঝার চেষ্টা করছি এই বিশদ তথ্য উপাত্ত থেকে আমরা কি ধরনের সুবিধা পেতে পারি।
কিন্তু দুয়ারতে মনে করেন, আমরা এমন একটি যুগে প্রবেশ করতে যাচ্ছি শুধু মানুষের কাছ থেকে আসছে তা নয়, শহর পরিকল্পনাবিদরা গুগল স্ট্রিট এবং ট্রিপেডিয়ার মাধ্যমেও অনেক তথ্য সংগ্রহ করতে পারছেন। এমআইটির কারণে সবুজ গাছপালা সম্পর্কে তথ্য সংগ্রহ করা সম্ভব হচ্ছে। ফাবিও আরো বললেন,
So Google Street Cars, they are collecting images from more than 400 cities around the world, and we thought, but...
ট্রিপেডিয়ার জন্য আমরা তথ্য সংগ্রহ করছি গুগল স্ট্রিট থেকে। গুগল স্ট্রিট কার্স 400 বেশি শহরের ছবি সংগ্রহ করেছে এবং আমরা ভাবছিলাম ছবির এই বিশাল উপাত্ত আমরা কি কি কাজে লাগাতে পারি।
দুয়ারতে বললেন, এই সব তথ্য বেনামি তবে মূল্যবান। তিনি আরো বললেন,
Now we can compare dozens of cities around the world and see, look... Based on computer vision techniques, I can see.
এখন আমরা বিভিন্ন শহরের মধ্যে তুলনা করতে পারি কম্পিউটার ভিশন প্রযুক্তির মাধ্যমে। বলতে পারবো কোন শহরে কতগুলো গাছ আছে, কোন শহরে কি গাছ বা আরো কতগুলো গাছের প্রয়োজন রয়েছে।
দুয়ারতে মনে করেন, যুগের সাথে সাথে তথ্য শেয়ার সংক্রান্ত নানা উদ্বেগ উৎকণ্ঠা কমবে এবং মানুষ আরো অনেক বেশি করে তথ্য শেয়ার করবে। ফাবিও আরো বললেন,
Very soon, it's not people talking to people that we'll be tracking, but things talking to things. This is what we call the Internet of Things. So street lights talking to cars, to traffic lights and to sidewalks, and then
বলছিলেন এমন এক সময় আসবে যখন আমরা মানুষের সঙ্গে মানুষের কথোপকথন অনুসরণ করব না, বরং বিভিন্ন বস্তুর করব। যেমন ধরুন রাস্তার বাতি গাড়ির সঙ্গে কথা বলছে, কিংবা ট্রাফিক লাইটের সঙ্গে অথবা ফুটপাতের সঙ্গে। এবং এই উপাত্তগুলো আমাদের শহর সুন্দর করতে সাহায্য করবে, যাকে আমরা IoT বা ইন্টারনেট অব থিংস বলি।
সাবওয়ে স্টেশনে মানুষের ভিড় সহনীয় করতে, শহরকে একটি সুবর্ণ যুগে নিয়ে যেতে এই তথ্য অনেক সহায়ক হবে।
আপনাদের প্রশ্ন জিজ্ঞাসা আমাদের জবাব। মিতালি শোনাচ্ছেন রোকেয়া হায়দার, তাহেরা কিবরিয়া।
শ্রোতাবন্ধুদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের চিঠিপত্রের জবাবের আসর। আশা করি আপনারা সবাই ভালো আছেন।
মিতালির আসর থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি, সবাই আশা করি ভালো আছেন। তাহেরা,
আমরা আমাদের অনেক দিনের পুরনো শ্রোতার সঙ্গে কথা বলবো, যে আমরা প্রায়ই করে থাকি। টেলিফোনের অপর প্রান্তে রয়েছেন দোলন কান্তি দেব।
দোলন লাইনে আছেন?
আমি লাইনে আছি।
কোন এলাকা থেকে?
আমি দক্ষিণ চব্বিশ পরগনা সোনারপুর থেকে কথা বলছি।
আচ্ছা, তো দোলন কান্তি দেব, অনেকদিন থেকে আমাদের অনুষ্ঠানে আপনাকে দেখেছি, বিভিন্ন অনুষ্ঠান, মানে আমাদের ভয়েস অফ আমেরিকার যে সম্প্রচার তার নয়, তার বাইরে কলকাতায় বইমেলায় এবং অন্যান্য যেসব ছবি চিত্র প্রদর্শনী হয়ে গেল ভয়েস অফ আমেরিকার 60 বছর পূর্তি উপলক্ষে, বিভিন্ন অনুষ্ঠানে বছরের পর বছর আমরা যে কেউ গেছি দেখা হয়েছে। তো আমাদের এই যে, হ্যাঁ কিছু বলছিলেন?
আপনাদের সব অনুষ্ঠানেই আমি আমি অ্যাটেন্ড করি, সব অনুষ্ঠানে আমার প্রচন্ড ভালো লাগে এবং শুনতেও ভালো লাগে যে এত শ্রোতা বন্ধুদের সাথে মিলিত হই। তাছাড়া রোকেয়া আপার সাথে যে কথার আদান প্রদান হয় সেটা শুনেও আমাদের অনেক অনেক কিছু শেখারও আছে। সেই প্রায় প্রতি বছরই বইমেলা কিংবা শ্রোতা বন্ধুদের নিয়ে যে অনুষ্ঠান হয় প্রত্যেকটাতেই আমি অ্যাটেন্ড করি।
খুব ভালো লাগছে শুনে দোলনকান্তি দেব,
বিভিন্ন
অনুষ্ঠানে যোগ দেন এবং শ্রোতা বন্ধুদের সঙ্গে আপনার একটা নিবিড় একটা সম্পর্ক রয়েছে। আপনি যে নানা অনুষ্ঠানে যোগ দিয়ে থাকেন কলকাতায়, যখন রোকেয়া আপা অথবা এখান থেকে যেই যাক না কেন যে সম্মেলন করা হয় সে সমস্ত জায়গায় আপনি যোগ দেন, তো সেই সেই সময় অন্য শ্রোতাদের সঙ্গে যে আপনার যোগাযোগ হয়, মত বিনিময় হয়, অনেক সময় দেখা যায় বাংলাদেশ থেকেও শ্রোতা বন্ধুরা গেছেন, তো সেই অভিজ্ঞতার কথা কিছু বলবেন আমাদের অন্যান্য শ্রোতাদের জন্য?
হ্যাঁ, শেষে ওই ভয়েস অফ আমেরিকা 75 বছর পূর্তি ও বাংলা বিভাগের 60 বছর পূর্তিতে যে শ্রোতা বন্ধু সম্মেলন হয়েছিল সেখানেও আমি উপস্থিত ছিলাম।
হ্যাঁ, আমার মনে পড়ছে অবশ্যই।
এবং রোকে আপার সাথে আমরা কথা বিনিময় করেছি এবং অনেক শ্রোতা বন্ধু বিদেশ থেকেও এসছেন, বাংলাদেশ থেকে এসছেন এবং এখানকারও এখানেও নানান জায়গা থেকে আসেন, তাদের সাথেও মত বিনিময় হয়েছে। কাজেই আমি এই ভয়েস অফ আমেরিকার সমস্ত অনুষ্ঠানে আমি থাকার চেষ্টা করি এবং এখনো অনেকের সাথে আমার ফোনেও কথাবার্তা হয়।
ওদের যে অভিজ্ঞতা, অন্যান্য শ্রোতাদের যে অভিজ্ঞতা, আপনাদের নিজেদের কেমন লাগে? আপনারা যে দূর দূরান্ত থেকে এসে এক জায়গায় মিলিত হন ভয়েস অফ আমেরিকার ব্যানারে, তো সেটার অভিজ্ঞতা মানে আপনার কাছ থেকে জানতে চাই যে আপনার কি মনে হয় এই যে এত বছর 60 বছর ধরে বাংলা বিভাগের অনুষ্ঠান সম্প্রচারিত হচ্ছে এবং সেই অনুষ্ঠান শুনে এত জন যে আপনারা আসা যাওয়া করেন, আমাদের তো অবশ্যই ভালো লাগে, অন্য শ্রোতাদের সাথে আপনাদের যে মত বিনিময় হয়েছে সেই অভিজ্ঞতা আপনার কাছে জানতে চেয়েছি।
খুব ভালো, নানান জায়গা থেকে শ্রোতা বন্ধুরা আসে, তাদেরও কথাবার্তা আমাকে আমরা শুনছি, আমার কথাবার্তাও তারা শুনছেন, এই যে মত বিনিময় হয় এতে শিক্ষারও অনেক কিছু ব্যাপার আছে, অনেক কিছু তাদেরও অনেক কথা শুনি, তাদেরও অনেক অভিজ্ঞতা আমাদেরকে বলে এবং আমিও আমার যতটুকু ইয়ে সেটা ওদেরকে আমি আদান প্রদান করি এবং সবসময় আসেন এখানে কয়েকজন, তাদের সাথে আমার খুব ভালো ফোনে কথাবার্তা হয়, যোগাযোগ এখনো আছে এবং প্রতি বছরই ওদের সাথে দেখা হয়, দেখাতে প্রচন্ড প্রচন্ড আনন্দ, প্রচন্ড ভালোবাসা। একদম ভয়েস অফ আমেরিকার শ্রোতা বন্ধুদের সম্মেলনে যে হয় তার জন্য অনেক 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 কিছু শিক্ষারও আছে, যার জন্য আমি তাদের কাছে শুভেচ্ছা জানাই এই কারণে যে এই যে প্রতি বছর দেখা হয় এবং তাদের জন্য যে আমাদের যে এই এলাকার যে যত কথাবার্তা হয় তাদের এলাকারও কথাবার্তা, এই যে মত বিনিময় হয়, এই মত বিনিময়ে আমার খুবই ভালো লাগে, খুবই আনন্দের সহিত আমরা ওই দিনটা আমরা কাটাই, এই জন্যই আমার খুব প্রচন্ড ভালো লাগে।
দোলনকান্তি দেব, খুব ভালো লাগছে যে আপনি সুদূর দক্ষিণ 24 পরগনা থেকে কলকাতায় এসে আমাদের শ্রোতা সম্মেলনে যোগ দেন এবং অন্যান্য শ্রোতাদের সঙ্গে দেখা করেন, জেনে খুবই ভালো লাগছে আপনার শ্রোতাদের প্রতি এবং বাংলা বিভাগের প্রতি যে অগাধ ভালোবাসা এটাই প্রতিফলিত হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ,
ভালো লাগলো দোলন সম্পাত্র। হ্যাঁ, ভালো থাকুন,
আপনারা ভালো থাকুন, আশা করি আবার দেখা হবে আপনাদের সাথে।
ধন্যবাদ।
রোকেয়াপা দোলনকান্তি দেবের সঙ্গে কথা বলছিলাম যখন তিনি আমাদের 60 বছর পূর্তি উপলক্ষে যে
চিত্র প্রদর্শনী হয়েছিল
সেখানে গিয়েছিলেন। এটা অনেকটা কোইন্সিডেন্সের মতো যে আমার হাতে এই মুহূর্তে যে চিঠিটা আমি খুলেছি সেটা লিখেছেন এস এম গোলাম সরোয়ার, ওয়ার্ল্ড রেডিও লিসনার্স ফ্যান ক্লাব, মধুখালী ফরিদপুর থেকে।
কি লিখছেন,
চমৎকার! শুধু লিখেননি, চমৎকার একটি কার্ড পাঠিয়েছেন, ভিউ কার্ডের মতো, হ্যাপি বার্থডে টু ভিওএ বাংলা 60th। তো আমরা এটা শ্রোতা বন্ধুদের দেখাচ্ছি আমাদের OBS সিস্টেমের মধ্য দিয়ে। খুব ভালো লাগছে,
দেখানো উচিত আসলে শ্রোতারা যে ভালোবাসেন, এই ছোট ছোট এক একটা শুভেচ্ছা পত্র বা তাদের বক্তব্য থেকেই সেটা প্রতিফলিত হয়।
চিঠিটা পড়লে আরো একটু বিস্তারিত ভাবে বোঝা যাবে। আমি পড়ছি, তো উনি লিখেছেন, আপনাদের সবাইকে অনেক অনেক আন্তরিক প্রীতি ও ভালোবাসা রইল। আপনি শুনে খুশি হবেন যে আমরা আমাদের শ্রোতা ক্লাবের উদ্যোগে ভয়েস অফ আমেরিকার বাংলা বিভাগের 60তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেছি। মনোমুগ্ধকর পরিবেশে শ্রোতা সদস্যদের নিয়ে কেক কেটে ভয়েস অফ আমেরিকার বাংলা বিভাগের
খুব ভালো লাগছে
60তম জন্মদিবস
উদযাপনে আরো ভালো লাগছে। হ্যাঁ,
আর চমৎকার কেক, সেই ছবিটি আমরা শ্রোতা বন্ধুদের দেখাচ্ছি এখন।
গোলাপ ফুল দেয়া, তাই না? ভালোবাসার প্রতীক আর কি। আমাদের সকলের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ।
এর পরের চিঠি একটি ইমেল লিখেছেন ধীরেন বসাক, ফুলিয়া চটকাতলা নদিয়া ভারত থেকে লিখেছেন। লিখেছেন, একটি বিষয় জানতে ইচ্ছে করছে। মিতালিতে হাতে গোনা 4-5টা করে চিঠি ইমেলের জবাব দেওয়া হয়। শ্রোতা বন্ধুরা সপ্তাহে কি 4-5টা করে চিঠি বা ইমেল পাঠান?
না,
আরো বেশি করে পাঠান।
বেশি পাঠান, যেমন আপনি পাঠাচ্ছেন এমনি অনেক শ্রোতাই পাঠান। আর চিঠি যেগুলো ডাকযোগে আসে সেগুলো কলকাতা এবং ঢাকা থেকে আমাদের যারা শ্রোতা সমন্বয়ক আছে শ্রোতা ক্লাবের, তারাই আমাদের পাঠিয়ে দেন। তাহেরের হাতে তো আমরা অনেক চিঠি দেখছি, কিন্তু যেহেতু আমরা আজকাল নিয়ম করে কোনো একজন শ্রোতার সঙ্গে টেলিফোনে কথা বলি, সেই জন্য সব চিঠিগুলো গড়গড় করে পড়ে দেওয়া যায় না, কিছু তো বলতে হয় সেই চিঠির জবাবে। তাছাড়াও আমাদের ফেসবুকে অনেক অনেক শ্রোতার মন্তব্য, বক্তব্য এবং যা শুভেচ্ছা পত্র তারা লেখেন, জানান, শুভেচ্ছা জানিয়ে চিঠিপত্র আসে।
তাহলে রোকেয়া আপা, কয়েকটি নাম পড়তে চাই ফেসবুক ফ্যান পেজের বন্ধুদের।
খুবই ভালো
লিখে থাকেন মোহাম্মদ আক্তার হোসেন খান, লুৎফর রহমান, আক্তার শাহেদ, সজল নাথ, সুদীপ্তা হাজরা, রাসেল, নাফিজ আহমেদ, রকিবুল রাশেদ, রফিকুল রাশিদুল মোহাম্মদ, সঞ্জীব সরকার, পায়েল পঞ্চাল, জয়দেব সরকার, সুজিত কুমার দে, নন্দলাল ঘোষাল, নুরুজ্জামান, গজেন দাস, লালটু নার, গোপাল দাস, আরও অনেকে।
হ্যাঁ, আরও অনেকে প্রতিদিনই প্রতিনিয়তই লিখছেন। 24 ঘন্টায় তো ফেসবুক পেজে তো অনেকেরই নাম আসে, অনেকেই শোনেন, মন্তব্য করেন। তো সবাইকে চিঠি লেখার জন্য ধন্যবাদ জানিয়ে কিন্তু তাহারা আজকে উঠতে হয়, কারণ আমাদের হাতে খুব একটা সময় নেই।
বিদায় নেওয়ার আগে শ্রোতা বন্ধুদের জানিয়ে দিতে চাই, আপনারা যারা 2019 সালের ক্যালেন্ডার পেতে ইচ্ছুক, তারা যদি এখন থেকেই আমাদের কাছে লিখেন পূর্ণ ঠিকানা সহ, তাহলে আমাদের জন্য সুবিধা হয়।
কারণ নাম, ঠিকানা এবং কারো কোনো কোড থাকলে বা বাড়ির নম্বর থাকলে বিস্তারিতভাবে লিখবেন, কারণ ঠিকানা সঠিক না হলে কিন্তু বাংলাদেশ ভারতে সময় মতো এবং ঠিকভাবে ডাকযোগে পৌঁছানো যায় না সেই সব।
আর তাছাড়া শ্রোতা বন্ধুরা অনেকেই মনে করেন যে আমি তো চিঠি পাঠিয়েছি, 1 বছর আগের চিঠি অথবা আমাদের কাছে চিঠি এসছে, কিন্তু আপনাদের সুবিধার জন্য বলছি, কারণ আমাদের কাছে এত প্রচুর চিঠি আসে যে আমাদের সবসময় জমিয়ে রাখা সম্ভব হয় না। তো আপনারা যদি চিঠি পাঠান ঠিকানা সহ, আমরা এবছর
ডিসেম্বরের মধ্যে পাঠাবেন, তাহলে আপনাদের হাতে ক্যালেন্ডার পৌঁছানোর ব্যবস্থা করব।
আপনারা আমাদের কাছে সরাসরি ডাকযোগে এবং ইমেল করে আপনাদের প্রশ্ন মন্তব্য পাঠাতে পারেন, সেই সঙ্গে ফোন নাম্বার পাঠাতে ভুলবেন না। আপনারা যে যেখানে আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন।
মিতালি রাশোর আজ এ পর্যন্তই।
শুনবেন এখন সম্পাদকীয়, এতে যুক্তরাষ্ট্র সরকারের দৃষ্টিভঙ্গির প্রতিফলন থাকতে পারে।
কম্বাইন জয়েন্ট টাস্ক ফোর্স অপারেশন ইনহ্যান্ড রিজলভের মুখপাত্র কর্নেল শন রায়ান বলেছেন, সিরিয়া ও ইরাকে আইসিস জঙ্গি গোষ্ঠীর অবশিষ্টাংশদের বিরুদ্ধে নির্মূল অভিযান অব্যাহত রয়েছে। কর্নেল রায়ান বলেন, আইএসএফ বা ইরাকি নিরাপত্তা বাহিনী ইরাকে দেশটির নিয়ন্ত্রণ লাভে অভিযান জারি রেখেছে এবং অবশিষ্ট আইসিস জঙ্গিদের আনবার প্রদেশের প্রত্যন্ত মরুভূমি অঞ্চলে এবং কিরকুক, দিয়ালা এবং সালাদ্দিনের পার্বত্য এলাকায় তাদের পিছু ধাওয়া করেছে। আইএসএফ বাহিনী রাস্তাঘাট এবং অবকাঠামোসমূহ জঙ্গিদের হামলা থেকে রক্ষাই শুধু করেনি, তারা জঙ্গিদের অবস্থান শনাক্তকরণ এবং তাদের নির্মূল করা অব্যাহত রেখেছে। শুধু আগস্ট মাসের প্রথম সপ্তাহে সমগ্র ইরাক জুড়ে আইএসএফ বাহিনী অভিযানের মাধ্যমে 50 জনের অধিক সন্দেহভাজন সন্ত্রাসীদের পাকড়াও করেছে এবং 500 অধিক অবিস্ফোরিত বোমা বা ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইসেস উদ্ধার করতে সমর্থ হয়েছে। এছাড়াও আইএসএফ বাহিনী ইরবিল, কিরকুক, হাভিজা, সামারা এবং সালাউদ্দিনের ব্যস্ত সড়ক এবং প্রধান প্রধান অবকাঠামো উন্মুক্ত ও তা আয়ত্তে আনবার অভিযান অব্যাহত রেখেছে। আইসিস সন্ত্রাসী গোষ্ঠী সাম্প্রতিক সময়ে এই অঞ্চলের বিদ্যুৎ কাঠামোর উপর বেশ কয়েকটি হামলা চালায়, সেটিও তারা আয়ত্তে আনবার অভিযান শুরু করেছে। কর্নেল রায়ন বলেন, সিরিয়ায় জোটবাহিনী এবং অংশীদাররা অপারেশন রাউন্ড আপের তৃতীয় অভিযানের প্রস্তুতি নিচ্ছে, যে অভিযান এখনও শুরু হয়নি। এই অভিযানের মাধ্যমে ইউফ্রেটিস নদী উপত্যকায় আইসিস দ্বারা দখলিত সর্বশেষ এলাকাটিতে তাদের পরাজয় নিশ্চিত করতে অভিযান জোরদার করা হবে। সিরীয় নিরাপত্তা বাহিনী এসডিএফ অভিযান শুরু করার প্রস্তুতি ছাড়াও ইউফ্রেটিস উপত্যকায় আইসিসদের শক্ত ঘাঁটি হাজিন থেকে জনগণকে নিরাপদে প্রস্থানের ব্যবস্থা করেছে এবং নিশ্চিত করেছে যে এলাকা থেকে পলায়নরত আইসিস জঙ্গিদের তারা পাকড়াও করবে। সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলে বাদবাকি এলাকায় স্থানীয় নিরাপত্তা বাহিনী আইন প্রয়োগের মাধ্যমে এবং বোমা অপসারণ করে জনগণের পুনর্বাসন প্রক্রিয়ায় সহায়তা এবং আইসিস জঙ্গিদের পুনরাবির্ভাব যেন না ঘটে তা নিশ্চিত করার প্রয়াস চালাচ্ছে। চূড়ান্তভাবে সমগ্র ইরাক ও সিরিয়া জুড়ে স্থিতিশীলতা কার্যক্রম অব্যাহত রয়েছে, যাতে করে যে পরিস্থিতি আইসিসদের উত্থানে সহায়তা করেছিল তা যেন আর ফিরে না আসে। ইরাকে সরকার সমগ্র দেশ জুড়ে জনগণের মান উন্নয়নে যেসব খাতে সর্বাত্মক সহায়তার প্রয়োজন, যেমন ক্ষতিগ্রস্ত অবকাঠামো পুনর্গঠনে এবং বিদ্যুৎ এবং পানির মতো নিত্য প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে প্রয়াস অব্যাহত রেখেছে। সিরিয়ায় স্থিতিশীলতা কার্যক্রম জীবন রক্ষা, মাইন অপসারণ, বিশুদ্ধ পানি ও বিদ্যুৎ সরবরাহের মতো নিত্য প্রয়োজনীয় সেবা প্রদানের নিমিত্ত পরিচালিত হচ্ছে। যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা সিরিয়া ও ইরাক থেকে আইসিসদের শুধু বিতাড়িত করা নয়, তাদের পুনর্ভাব যেন না ঘটে তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ থাকবে।
এখন শেষ পর্বে সংক্ষিপ্ত সংস্করণে বিশ্ব সংবাদ শোনাচ্ছেন আনিস আহমেদ।
ধন্যবাদ। সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ হচ্ছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে দিয়েছেন যে এটা যদি প্রমাণিত হয় যে তুরস্কের ইস্তাম্বুলে সৌদি কনসুলেটের ভেতরে সৌদি আরবের সাংবাদিক জামাল খাশোজিকে হত্যা করা হয়, তাহলে সেজন্য সৌদি আরবকে কড়া শাস্তি দেওয়া হবে। এদিকে সংবাদ মাধ্যমগুলো জানাচ্ছে যে সৌদি আরবের সাংবাদিক জামাল খাশোজি তার মৃত্যুর ঘটনাটি সম্ভবত তার অ্যাপেল ঘড়িতে রেকর্ড করেছিলেন। খবরে আরও বলা হচ্ছে যে এই ঘড়িটির সঙ্গে আই ক্লাউড এবং সেই মোবাইল ফোনে সংযোগ ছিল যা কিনা তিনি কনসুলেটে প্রবেশের আগে তার বাগদত্তার কাছে রেখে গিয়েছিলেন। বলা হচ্ছে যে ওই ঘড়িটিতে শুধু যে খাশোজির জিজ্ঞাসাবাদ এবং নির্যাতনের ঘটনা রেকর্ড করা হয়েছে তাই নয়, এতে তাকে হত্যার ঘটনাও রেকর্ড করা হয়েছে। যুক্তরাষ্ট্রের নাগরিক খাশোজি ওয়াশিংটন পোস্টে লেখা তার কলমে সৌদি আরবের সমালোচনা করেছিলেন। তুরস্কে গত দুবছর ধরে আটক আমেরিকার ধর্মযাজক তুর্কি আদালত থেকে মুক্তি পেয়ে এখন যুক্তরাষ্ট্রের পথে রয়েছেন। গতকাল অ্যান্ড্রু ব্রানসনের মুক্তিতে যুক্তরাষ্ট্র এবং তুরস্কের মধ্যে তিক্ত কূটনৈতিক বিবাদে নিষ্পত্তি হয়েছে। ব্রানসনকে যদি সন্ত্রাসবাদ এবং গুপ্তচরবৃত্তির অভিযোগে দোষী সাব্যস্ত করা হতো তাহলে তাঁর 35 বছরের কারাদণ্ড হয়ে যেত। যুক্তরাষ্ট্র তার বিরুদ্ধে আনা অভিযোগগুলোকে ভিত্তিহীন বলছে। প্রেসিডেন্ট ট্রাম্প তুরস্কের প্রেসিডেন্ট রেজেপ তাইয়েপ এরদোয়ানকে ধন্যবাদ জানিয়েছেন এবং প্রেসিডেন্ট সংবাদদাতাদের বলেছেন যে ব্রানসন অনেক কষ্ট ভুগেছেন কিন্তু এখন তিনি ভালো আছেন এবং শিগগিরই হোয়াইট হাউসে ফিরে আসবেন। বেশ কিছুদিন ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্য অসমের পরিস্থিতি শান্ত ছিল, কিন্তু পূজোর মুখে আবারও অসমে মাথাচাড়া দিল উলফার সন্ত্রাস। আজ চতুর্থী সকালে অসমের রাজধানী গুয়াহাটিতে বিস্ফোরণ ঘটালো নিষিদ্ধ সন্ত্রাসবাদী সংগঠনটি। এ সম্পর্কে কলকাতা থেকে আমাদের সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়।
আজ চতুর্থী সকালে অসমের রাজধানী গুয়াহাটিতে বিস্ফোরণ ঘটালো নিষিদ্ধ সন্ত্রাসবাদী সংগঠনটি। জনবহুল পানবাজারের মহাত্মা গান্ধী রোডে আজ ভারতীয় সময় দুপুর 11:45 বিস্ফোরণটি ঘটে প্রাচীরের আড়ালে। পথচারীদের মধ্যে 4 জন গুরুতর আহত হন। গুয়াহাটির যুগ্ম পুলিশ কমিশনার দিগন্ত বোরা জানিয়েছেন, আজ ভারতীয় সময় দুপুর 12:45 নাগাদ একটি বিস্ফোরণ ঘটে। প্রাথমিক তদন্তে অন্তর্ঘাতের কোনো প্রমাণ মেলেনি। বম্ব স্কোয়াড ঘটনাস্থলে যায়, তদন্ত শুরু হয়েছে। শুকেশ্বর ঘাটের কাছে এই বিস্ফোরণ রীতিমতো আতঙ্ক ছড়ালেও এখনও সরকারিভাবে কোন সংগঠন এর দায় স্বীকার করেনি। তবে পুলিশের ধারণা, এই ধরনের নিয়ন্ত্রিত বিস্ফোরণ উল্পা পরেশপন্থী জঙ্গি গোষ্ঠী করিয়ে থাকে। ডিজিপি শুক্লেশ্বর ঘাট জানিয়েছেন, 4 জন কম বেশি আহত হয়েছেন, তদন্ত শুরু হয়েছে। শীঘ্রই অসমে নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
এবং এই সঙ্গেই ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান আজকের মতো এখানেই শেষ হচ্ছে। এই অনুষ্ঠান পরিবেশনে আজ স্টুডিওতে প্রযোজক ছিলেন জয়তি দাশগুপ্ত, ফেসবুক সম্প্রচার একযোগে তত্ত্বাবধান করলেন সঞ্জানা ফিরোজ এবং সেলিম হোসেন, প্রকৌশলীর দায়িত্ব ছিলেন জন ড্রাইডেন। আগামীকালের অধিবেশনে যোগদানের আমন্ত্রণ জানিয়ে আমি সরকার কবিরুদ্দিন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। সালাম, নমস্কার, শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.